আল্লাহর রসুলের বিরোধী কিছু না সাব্যস্ত হয়ে যায় তাদের দ্বারা। এই হল ব্যাপার। এমনকি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আল্লাহর রসুলের মৃত্যুর পর এরকম বিনা কারণে একদিন জমা করেছিলেন আল্লাহর রসুলের। কিন্তু আমাদের দেশে আবার এই হাদিসটাকে বাদ দেওয়া হয়েছে। আমাদের দেশে তিরমিজির ভিতরে এই হাদিসটা পাওয়া যাবে এবং তিরমিজির যে ভূমিকা আছে ভূমিকার ভিতরে বর্ণনা করা হয়েছে। এই তিরমিজির ভিতরে যত হাদিস রয়েছে সবই আমল যোগ্য, একমাত্র এই হাদিসটা ব্যতীত বলে দিয়েছে পণ্ডিত সাহেব, বলে দিয়েছেন যে একমাত্র এই হাদিসটাই আমল যোগ্য নয়। কেন আমল যোগ্য নয়, কে অধিকার দিল তাকে বলার? এই এটাই একটাই কথা শুনবেন শুধু, তিরমিজি শরীফের ভূমিকা এটা লিখে দিয়েছেন এক পণ্ডিত। কেন যাবে না? রাসূলের জন্য যদি জায়েজ হয়, সাহাবীদের জন্য যদি জায়েজ হয়, মৃত্যুর পর সাহাবি যদি ওটা আমল করেন, তাহলে কবে আবার এটা বন্ধ হলো? কবে বন্ধ হলো? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কষ্টের ভিতরে না ফেলার জন্য এই সুযোগ প্রতিষ্ঠিত করে গেলেন। আপনি সেই রাস্তাটা বা সেই সুবিধার দরজাটা বন্ধ করে দিচ্ছেন, এটা আপনার বিরাট বাড়াবাড়ি রাসূলের উপরে। রাসূল দরজা খুলে যাচ্ছেন যাতে উম্মতের সুবিধা হয়, উম্মত যাতে অসুবিধায় না পড়ে সেই জন্য ব্যবস্থা দিয়েছেন, আর আপনি ওটাকে বন্ধ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বাড়াবাড়ি! এরপরে যদি সাহাবীদের পরবর্তীতে আমল না পাওয়া যেত তাহলে বিশ্বাস করা যেত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের মৃত্যুর পর মদিনার মসজিদে এরকম ভাষণ দিয়ে যাচ্ছেন, আসরের নামাজের পর ভাষণ শুরু করেছেন, বক্তব্য যাচ্ছে, মাগরিবের সময় পার হলো, ইশারের সময় এসে পড়তেছে, এক ব্যক্তি আশ্চর্য হয় না, পরিষ্কার মানুষ ছিল, উনি বলে ফেলেন যে সালা সালা, মাগরিবের নামাজ পার হয়ে যাচ্ছে। তো উনি বললেন যে আমি আল্লাহর রাসূলের সাহাবি, তাকে দেখেছি, তার বিভিন্ন আচরণ আমার লক্ষ্য করা আছে, আমি তোমার চেয়ে বেশি ভালো বুঝি। এরপরে উনি বললেন যে এই মদিনার এই জায়গাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহর এবং আসর, মাগরিব এবং ইশা একত্রিত পড়েছিলেন, বিনা কারণে পড়েছিলেন, এটা আমি দেখেছি এই মসজিদে, কাজে তুমি আমাকে কি বলতে চাও? এরপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইশারের পর, ইশারের যে নির্দিষ্ট সময় অর্থাৎ প্রথম অক্ত পার হওয়ার পর মাগরিব ও ইশা একত্রিত পড়লেন, মুসলিম শরীফে এটাও পেয়ে গেলেন, এই ঘটনাটা উল্লেখ এসেছে। এরপর তাহলে কি করে আমরা বলতে পারি যে ওই সুবিধা বন্ধ হয়ে গেছে? এটা বাড়াবাড়ি শরীয়তের উপরে, অনাদর ও অনাদরতা। আচ্ছা, এরপরে প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, শবে বরাত সম্বন্ধে হাদিসে কোন দলিল আছে কিনা?
শবে বরাত সম্পর্কে, শবে বরাত বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো শাবান মাসের 14 তারিখের রাত্রিটাকে। শব মানে হলো এটা ফারসি শব্দ রাত, লাইলাতুল বারাত আরবিতে বলা হয়। তো এই লাইলাতুল বারাত এটা একটা রাত শাবান মাসে পাওয়া যায় ঠিক, কিন্তু এই এই রাত্রিতে কোন ইবাদত বা আমল আল্লাহ রাসূল করেছেন এটা পাওয়া যায় না, এটা পাওয়া যায় সহিহ হাদিসে পাওয়া যায়, বানাওয়াত হাদিসের ভিতরে আছে, ওগুলো তো হাদিসই আমরা বলতে পারি না, যেগুলো বানাওয়াত এবং দুর্বল অতি দুর্বল হাদিস সেগুলোকে আমাদের হাদিস বলাই কিন্তু দোষণীয় পাপ, এবং দুর্বল হাদিসের উপরে আমল করাটাও কিন্তু বেদাত। এটা নতুন, যেহেতু এটা আল্লাহ রসুলের যুগে ছিল না, পরবর্তীতে এই হাদিস বানানো হয়েছে, এই জন্য ওই হাদিসের ভিত্তিতে যদি কোন আমল গড়ে উঠে তো ওটা বেদাত হলো। এবং এ সম্পর্কে বহু হাদিস এসেছে, বানাওয়াত এবং অত্যন্ত দুর্বল বহু হাদিস এসেছে, তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে, ইবনে মাজাতে এসেছে, তিরমিজি এবং আবু দাউদের হাদিসগুলো অতি দুর্বল, কিন্তু ইবনে মাজাতেও হাদিস এসেছে এগুলো খুবই দুর্বল। এরপর আরো অন্যান্য হাদিসের ভিতরে এসেছে বানাওয়াট হাদিস, কাজেই ওই হাদিসগুলো আমল করা চলবে না। বরং একটা হাদিস এসেছে জাল ইবনে মাজার ভিতরে, যেমন এজা যা এজা দাখাল লাইলাতুন নিসফ মাসে শাবান ফকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। এই হাদিসের ভিতরে বলা হচ্ছে যখন শবে বরাত এসে পড়বে, যখন শাবান মাসের 15 তারিখ এসে পড়বে, 14 তারিখ গত হয়ে 15 তারিখের রাত্রি এসে পড়বে, সেই রাত্রিতে তোমরা কিয়াম করো এবং দিনের বেলা রোজা রাখো। এই হলো একটা হাদিস। এই হাদিসটা জাল বানাওয়াট পরবর্তীতে বানানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। এই সম্পর্কে যে হাদিসটা বানিয়েছে তার নামটাও আমার মুখস্থ ছিল, সেটা হলো আবু বকর নামে একজন লোক। আবু বকর নামে একজন লোক এই হাদিসটা বানিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এর কাজই ছিল হাদিস বানানো, এর কাজই ছিল হাদিস বানানো, সেই ব্যক্তির বানানো এই হাদিস। এরপর একটা হাসান হাদিস পাওয়া যায়, হাসান সহি নয়, তবে এটা নিয়ে মতভেদ, কেউ বলেছে হাসান কেউ বলেছে দুর্বল। এই এরকমই একটাই হাদিস পাওয়া যায় যেটার উপরে কিছুটা নির্ভর করা যায়, কিন্তু সেই হাদিসের ভিতরে কোনো ইবাদতের কথা আসে না। যেমন হাদিসটাতে বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াক্বালু লাইলাতান নিসফ শাবান ফায়াগফিরু লিজমিই খালকিহি ইল্লা লিমুশাহিনিন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ইবনে মাজাহতে এই হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 14 তারিখের শাবানের 14 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা তোমাদের জমিনের দিকে তাকিয়ে সমস্ত মখলুককে ক্ষমা করে দেন, একমাত্র মুশরিকদেরকে এবং পরস্পরে যাদের ভিতরে বিদ্বেষ এবং হিংসা রয়েছে তাদেরকে ক্ষমা করেন না। এই ক্ষেত্রে ফজিলত পাওয়া গেল যে হ্যাঁ এই রাত্রিটা ফজিলত আছে, কোনো ইবাদত কি উল্লেখ হলো? ইবাদত কি উল্লেখ হলো? ইবাদত তো নেই। এই ধরনের আরো অনেক সহি হাদিসের ভিতরে যেমন নাসাই এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে ইন্নাল্লাহ ইয়াগফিরু লিইবাদিহি কুল্ল ইয়াউমিল খামীসি ওয়াল ইসনাইন আও কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে বলেছেন যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা মান কানা বাইনা হুয়া বাইনা আখিহি শাহনা, যার ভিতরে একমাত্র যার ভিতরে এবং অন্য ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয়। কিন্তু এখানে আমরা ইবাদত কি করে থাকি? পূর্বের আমল অনুযায়ী, পূর্বের আমল অনুযায়ী, আমলগুলি অনুযায়ী আপনাকে সেদিন আল্লাহ ক্ষমা করে দিবেন। পূর্বের আমল অনুযায়ী আপনাকে সেদিন, মানে সেদিন আপনার রেজাল্টের দিন ধরেন, পূর্বে যা আমল করেছেন সেটা একটা ধরেন যে সাময়িক রেজাল্টের একটা দিন, এর জন্য বিশেষভাবে সেদিন কোনো ইবাদতের কথা নেই। অবশ্য সোমবার এবং বৃহস্পতিবার সম্পর্কে এসেছে রোজা রাখার কথা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কাজে এটার উপর অনুমান করে ওটাকে চালানো যাবে না। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এই সহিহ হাদিস সম্মত যে দিন দুইটা সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার এইগুলোর খবর কম রাখি, কিন্তু ওই যেটা শাবান মাসের দুর্বল হাদিস দিয়ে সাব্যস্ত হলো বা কেউ বলেছেন হাসান, সেটার খুব খবর রাখি এবং ধুমধাম করে ওটা পালন করে ওটা কোনো ক্রমে পাঠাতে দেয়। কিন্তু সহি মুসলিম শরীফে এবং নাসাই শরীফে যে হাদিস পাওয়া হলো এইটা আমরা আরো কোনো লক্ষ্য করি না। দরকার ছিল এখানে আপনি যদি কোনো নির্দিষ্ট আমল করতে চান, রোজা রাখতে চান, তো এই সোমবার এবং বৃহস্পতিবার রাখেন, এ সম্পর্কে সহি হাদিস এসেছে। কিন্তু ওইটা এই যে রাত্রির কথা 14 তারিখের রাত্রি, এর কোনো সহি হাদিসই নাই। এরপর যদি কিছু পাওয়া গেল আল্লাহ ওই রাত্রিতে ক্ষমা করেন, কিন্তু এবাদতের কথা নেই, এবাদত করো তাহলে ক্ষমা করব না। এর অর্থ হলো পূর্বে যে আমল করে এসেছেন সপ্তাহের বা মাসের ভিতরে ওই অনুযায়ী বা বছরের ওই অনুযায়ী আল্লাহ ক্ষমা করে দেবেন, ওই দিন আপনার আমলটা আল্লাহ দেখে ক্ষমা করে দেবেন, এটা হতে পারে। এরপরে কথা বলে
পরবর্তী প্রশ্ন, মানুষের আখরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে বেহেশতে যাবে, কিন্তু এই কথাটা প্রচার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজকে নিষেধ করেছেন, এই কথাটা সত্য কি নয়?
এ কথাটা সত্য বুখারী মুসলিমের হাদিস। এটা হলো এই জন্য ইসলামের প্রাথমিক যুগ, এরপরে এই হাদিসের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন মুআয রাদিয়াল্লাহু আনহুকে যে মুআয, তখন উনি বলেছেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন মুআয, আল্লাহ রাসূল তিনি বললেন লাব্বাইক ওয়া সাআদাইক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয়বার বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জানার এই যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু মানে খুশি হয়ে বললেন আফালা উবাশশিরুহুম ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এত বড় সুন্দর একটা কথা বললেন, এটা কি মানুষকে আমি এই সুসংবাদটা জানিয়ে দেব না? আল্লাহ রাসূল বললেন যে লা তুবাশশিরুহুম, না এটা সুসংবাদ দিও না। ফায়াত্তাকিলু, হতে পারে তারা এই কালেমার উপরে নির্ভরশীল হয়ে আর আমল আমল করবে না, আমল বাদ দিয়ে দিবে। অথচ কালেমারই তো মানে বাস্তব হলো আমল, তার বাস্তব রূপ হলো আমল। এই কথা শুনে না বুঝে হয়তো আমল বাদ দিয়ে এই কালেমার উপরে নির্ভরশীল হয়ে থাকে, এই জন্য খবরদার বলে না, এই দৃষ্টিতে বলেছেন। এরপরে এই কালেমার ফজিলত সাব্যস্ত হয়েছে। এখান থেকে কিন্তু আমরা এটাও পাচ্ছি যে আমল যদি আমরা করতে পারি, আমল যদি আমাদের ঠিক মতো হয়ে যায়, ফজিলত না জানলেও আল্লাহ আমাদেরকে তার পুরস্কার দান করবেন, কাজেই ফজিলত নিয়ে তার ব্যস্ত হওয়ার কিছু নেই, এটাও বুঝে যাচ্ছে। আল্লাহ রাসূল ফজিলতটা জানতে দিলেন না, আমল করে যাচ্ছে, কিন্তু এই ফজিলতটা বর্ণনা করতে নিষেধ করে দিলেন। তাহলে এই হাদিস দিয়ে এই দলিলও পাওয়া যাচ্ছে যে আমরা যদি আমল ঠিক মতো করে যাই, ফজিলত নাও জানি, ফজিলত যদি নাও জানি তাহলে কোনো অসুবিধা নেই। কাজেই এক শ্রেণীর লোক আমরা ফজিলত নিয়ে শুধু দৌড়াদৌড়ি করি, এটা তো তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হচ্ছে না এই হাদিসের আলোকে, যেটা আমরা জানতে পারছি। এরপর হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বে এটা বর্ণনা করে দিয়ে গেছেন, যাতে করে ওই হাদিসের আওতায় না পড়ে যান। মান সুইলা আন ইলমি আলিমাহু সুম্মা কাতাবাহু উলজিমা ইয়াওমাল কিয়ামাতি বিল জামি মিনান নার, যে ব্যক্তিকে কোনো এলেম সম্পর্কে জিজ্ঞেস করা হলো যেটা সে জানে অথচ বর্ণনা করলো না, সে ব্যক্তিকে কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরানো হবে। এই হাদিসের আলোকে হযরত মুআয ভয়ে মৃত্যুর পূর্বে বর্ণনা করে দিয়েছেন, এটাও সেই হাদিসে এসে গেছে, কাজে ওটা আর গোপন থাকেনি। আমরা যে গোপন পন্থীরা এই হাদিস দিয়ে দলিল নিয়ে থাকি, তাদের দলিল ভিত্তিহীন, বরং সেই হাদিসের ভিতরে এসে গেছে মৃত্যুর পূর্বে উনি এটা বর্ণনা করে দিয়ে গেছেন। পরের প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করার সময় আলাদা পানি ব্যবহার করতেন মাথা মুছে করার জন্য, প্রশ্ন হচ্ছে এই আলাদা পানি কতটুকু নিতেন?
এটা একটা সাধারণ প্রশ্ন, এটা নিয়ে অত মাথা ঘামা ঘামি আমি ভালো মনে করি না। মাথা সম্পর্কে এসেছে স্পর্শ, মাথা স্পর্শ করার কথা এসেছে ইয়ামসাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল মাথা মসাই করতে, মশা অর্থ হাত স্পর্শ করানো, পানি ঢালানো, তাহলে বুঝে গেছে স্পর্শ করতে গেলে আপনার পানি থাকবে না হাতে, পানি দিয়ে হাতটা ভিজাবেন। এখন হাত ভিজাতে যতটুকু লাগে, আপনার আগে থেকেই তো হাত ভিজা, এমনি শুধু একটু নিয়ে আপনি মাথার প্রথম থেকে শুরু করে এই পিছনের ঘাড়ের উপর পর্যন্ত যেখান থেকে চুল আছে ওই পর্যন্ত আপনি নিয়ে যাবেন, এবং যেখান থেকে শুরু করেছিলেন ওখান থেকে আবার ফেরত আনবেন। এই মাথায় মশা করারই অংশ হল কান মশা করা। কোরআন শরীফের যে দলিল এসেছে অংশ বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাগুলিকে মশাই করো, এর ভিতরে কানও এসে পড়বে, কারণ কান হলো মাথারই অংশ বিশেষ। এই জন্য এটা নিয়ে এত গভীরভাবে জানার দরকারই পড়ে না, যতটুকু আমার হাত ভিজতে পানি লাগবে ততটুকু ওরা আপনি জানেন, কতটুকু আপনার লাগবে সেটা আপনি নির্ধারণ করবেন। এরপর প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, খিলাফত রাজতন্ত্র পূর্ববর্তী খলিফাগণ তাদের যোগ্য সন্তানাদি থাকা সত্ত্বেও খিলাফত দেন নাই, তাহলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কেবল পরে এজিদকে খিলাফত দিলেন। এই পদ্ধতি ইসলামী শাসনতন্ত্রে কি বিদ্যত?
আপনারা গত সপ্তাহে গণতন্ত্র রাজতন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে দলিল থেকে জেনেছেন, এরপরে আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই দিতে পারবেন। তারপর কথা হল, হ্যাঁ এই কথা সত্য যে অনেকেই তাদের পরহেজগারি বেশি থাকার কারণে তাদের সন্তানদেরকে খেলাফত দিয়ে যাননি, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে হযরত ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন কিন্তু খেলাফত দিয়ে যাননি। এমনকি সাঈদ বিন যায়েদ, তার হল ভাগিনা কিংবা মামা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সাঈদ বিন যায়েদ, যাকে ওই দশজন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত বলা হয়েছে বা হাদিসের ভিতরে তাই এসেছে, তাকেও উনি দিয়ে যাননি। এটা তার পরহেজগারি, অধিক পরহেজগারির কারণে উনি দিয়ে যাননি। কিন্তু যদি দিয়ে যেতেন তাহলে এতে কোনো অসুবিধা ছিল না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে স্পষ্টভাবে অনুমোদন ছিল, যেটা আপনারা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস থেকে জানতে পেরেছেন। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই দিকেই লক্ষ্য করে তিনি ওরকম পরহেজগারির এই দিকটা তার ধরা পড়েনি, এটা যে পরহেজগারিরই একটা দিক এটা হয়তো তার ধরা পড়েনি, অধিক পরহেজগারির পরিচয় এটা তার কাছে ধরা পড়েনি, যার জন্য উনি ইয়াজিদকে খেলাফত দান করেছেন। এটা ওই কথারই ভিত্তিতে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে খেলাফত যাকে ইচ্ছা আমি দিয়ে যেতে পারি, এই যে এরকম একটা কথা, সেই কথারই ভিত্তিতে ওটা জায়েজ হওয়ার ভিত্তিতে ইয়াজিদকে উনি খেলাফত দিয়ে গেছিলেন। এই ইয়াজিদের খেলাফত অবৈধ হয়ে যেত যদি অন্যান্য সাহাবীরা সমর্থন না করতেন, যদি সাহাবীরা যদি এটাকে প্রত্যাখ্যান করতেন বা এর প্রতিবাদ করতেন তাহলে এটা নাজায়েজ বলে ধরা যেত, কিন্তু সাহাবীদের থেকে কোনো প্রতিবাদ আসেনি, বরং শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করেছিলেন। তবুও তিনি নিজের পক্ষ থেকে না, বরং তাকে উদ্বুদ্ধ করা হয়েছিল কুফাবাসীদের পক্ষ থেকে। কুফাবাসীরা আগে থেকে উশৃঙ্খল ছিল, তারাই এই এই ফন্দি আঁকিয়ে এই ষড়যন্ত্র পাকিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে জড়িত করে ফেলেন। শেষ পর্যন্ত নিজেরাই পিছু টান দিয়ে হযরত হোসেনকে তাদের ষড়যন্ত্রের শিকার হতে হলো। তারা বলেছিল আসেন আমরা আপনার সাথে বায়াত করব, আপনাকে আমরা খলিফা মানব। এদিকে আবদুল্লাহ বিন মুতিব মদিনাতে সে বিদ্রোহ করতে চেয়েছিল এবং বিদ্রোহ করেছিল, কিন্তু হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিষেধ করেছিলেন, আনাস বিন মালিক স্বয়ং নিষেধ করেছিলেন, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিষেধ করেছিলেন। এরা সকলেই শত শত সাহাবী হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর এই খেলাফত মেনে নিয়েছিলেন। এমনকি হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে বের হয়ে কুফার পথে চলেছেন, সে সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বলেছিলেন, ইবনে ওমর হযরত ওমরের ছেলে বলেছিলেন যে হোসেন ফিতনা করতে যেও না, অনুরোধ করছি, ফিতনা করতে যেও না, অনুরোধ করছি, এই কথাই উল্লেখ করেছিলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন উম্মত একটা কোন নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে ঐক্য হয়ে যাবে, ঐক্যমত হয়ে যাবে, একমত হয়ে যাবে, সেই ক্ষেত্রে যদি কেউ এটার ঐক্য ভাঙতে চায়, নিজে কোনো খলিফা দাবি করতে চায়, নেতা দাবি করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরুবু আনহু কায়না মান কান, ওই ব্যক্তির তোমরা গর্দান উড়িয়ে দাও সে যেই হোক না কেন। এই যে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল এই কথা বলে দিয়েছেন যে যে কোনো এক মুসলমান ব্যক্তি তার ভিতরে যদি কিছু দস্তুরি থাকেও কিন্তু মুসলমান জাতি তাকে নিয়েই ঐক্য গঠন করে ফেলেছে, ঐক্য হয়ে গেছে, এরপরে যদি দ্বিতীয় কেউ দাঁড়ায় নেতা হওয়ার জন্য, তো তাকে হত্যা করে ফেলো, কায়নাম্মান কানা, সে যেই হোক না কেন। তো অনেকে বলেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এই হাদিসের ভিত্তিতে হত্যা করা হয়েছে, এই হাদিসের ভিত্তিতে। আল্লাহর রাসূল বলেছেন যেই হোক না কেন, যখন ঐক্যমত হয়ে গেছে, এর জন্য হোসেন রাদিয়াল্লাহু আনহু দোষী জাহান্নামী তা না, সকলেই ইনশাআল্লাহ জান্নাতি। আমরা আল্লাহর কাছে আশা করি, যেহেতু সকলেই এটা তাদের বুঝার গরমি ইজতিহাদ, কেউ তারা না হক চাইনি, বরং হক প্রতিষ্ঠিত করতেই চেয়েছেন। হোসেন রাজা ভয় পেলেন যে কুফাবাসী যখন সবাই ইয়াজিদকে চায় না, হতে পারে ফেতনা হবে, ফেতনা হবে, যদি আমার মাধ্যমে ঐক্য আসে তো ঠিক আছে আসি। এই দৃষ্টিতে উনি নেতা হওয়ার জন্য তার কোনো শখ ছিল, তার কোনো আগ্রহ ছিল, নেতা হওয়া তার কোনো ফখরের বিষয় ছিল, এই জন্য নয়, বরং উনি এটাই বুঝেছিলেন যে যখন এত বড় একটা এলাকার মানুষ এরকম চাচ্ছে, আর এখানে যদি আমি নেতা হয়ে যাই, তাহলে যদি ঐক্য আসে, ফেতনার যে ভয়টা আছে ওটা যদি কেটে যায় তো ভালো, এই জন্য উনি রাজি হয়েছেন। কিন্তু অন্যান্য ব্যাপক রাজ্যের বা এই মুসলিম রাজ্যের অধিকাংশ লোক, অধিকাংশ এলাকা ইয়াজিদের পক্ষে, এই ইয়াজিদকে সবাই মিলে সমর্থন করে ফেলেছেন, সবাই মেনে নিয়েছেন, এমনকি সাহাবীরা, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যাদের সাহাবী তাদের নাম উল্লেখ আছে, এদের মতো তারাও রাজি হয়ে গেছেন, যা হওয়ার হয়ে গেছে। এই জন্য হোসেনকে নিষেধও করেছিলেন। তো এটা কোনো বেদাত না, সাহাবিদের সাহাবিদেরকে এরকম কটাক্ষ করে কথা বলা মোটা উচিত নয়, বরং সাহাবিদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লা তাসুবু আসহাবি ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দাহু ওয়ালা নসীফাহু। এটা সহিহ হাদিসের ভিতরে এসেছে। তোমরা খবরদার, আমার সাহাবিদেরকে কটাক্ষ করে তাদেরকে গালি জাতীয় কিছু বলবে না, কারণ তাদের সম্পর্কে আল্লাহ রাসূল এই কথাও ফজিলত বর্ণনা করে দিয়েছেন যে তোমরা যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ যদি দান করো, তারা এক মুদ বা অর্ধ মুদ যে দান করেছে তারও ফজিলত তোমরা লাভ করতে পারবে না। যাদের এরকম ফজিলত আল্লাহ রাসূল বলেছেন, তাদের ব্যাপারে কটাক্ষ করে কথা বলা আমাদের ইমানের ক্ষতি। আমাদের আল্লাহ রাসূল এই কথা বলেছেন, হব্বুল আমসা মিনাল ইমান, সাহাবিদেরকে, মুহাজিরদের এবং আনসারী সাহাবিদেরকে ভালোবাসা, এটা হলো ইমান, ইমানের অঙ্গ, ইমানের অঙ্গ। কাজেই যাদের তাদের ভুল ভ্রান্তি তাদের কাছে, সেটা আল্লাহই তাদের হিসাব নিকাশে নেবেন, এবং সেটা আমাদের হয়তো মোটা বিবেকে ভুল ভ্রান্তি মনে হচ্ছে, কিন্তু আসলে ওটা ইজতিহাদ, তাদের এটা গবেষণা, কেউ তো খারাপ চাইনি, সবাই মনে করেছে যে তখন ধরেন যে ইয়াজিদকে তিনি হয়তো যোগ্য করে তুলেছিলেন, ওরকম মাহাবিরা যেন হয়তো বা এরকম যোগ্য করে তুলেছিলেন, এবং তিনিও কিন্তু ফজিলতপূর্ণ একজন লোক ইয়াজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুস্তুনতুনিয়াতে যারা কুস্তুনতুনিয়া ফাতাহ করবে, বিজয় করবে, তারা সকলেই জান্নাতি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার যুগে কুস্তুনতুনিয়া যুদ্ধে ইয়াজিদকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন, ইয়াজিদ ছিল সেই সেনা, সেই যুদ্ধের সেনাপতি। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী অনুযায়ী তাই সেও জান্নাতি, খামা খাওয়া তাদের দুর্নাম করে নিজেরা জাহান্নামী ছেড়ে দেন, তাদের আমল না না আমল না ওয়ালা হুমা আমালুহুম, আমাদের আমল আমাদের কাছে থাকবে, কি আমাদের দিন তাদের আমল তাদের কাছে, তারা যদি আল্লাহর নিকটে ধরপাকড়ের কোনো উপযুক্ত হয়ে থাকে আল্লাহই বুঝবেন, কিন্তু আমরা খামাখা হাদিস বিরোধিতা করে তাদের দুর্নাম বা তাদের ব্যাপারে কটাক্ষ করে নিজেরা এই গুনাহ পাহাড় হাতে না করে লাভ কি, কাজে আমরা চুপ থাকব। এরপরে প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, হযরত মুআবিয়া ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে যেসব মতপার্থক্য ও যুদ্ধ সংঘটিত হয় তার সংক্ষিপ্ত ইতিহাস জানতে চাই।
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে যে মত পার্থক্য ঘটেছিল এটা তেমন মত পার্থক্য না, এটা হলো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র ছিল, তৃতীয় পক্ষের ষড়যন্ত্র হযরত আলী এবং মুয়াবিয়ার মাঝে এই যুদ্ধ সংঘটিত হওয়ার পক্ষে। আসলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুদ্ধ হওয়ারই কথা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে তার খেলাফত এখনো শৃঙ্খলায় আসলো না, যারা নেতৃস্থানীয় তারা বায়াত করল না, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে তার কিছু সৈন্য সামন্ত নিয়ে শাম দেশ যাচ্ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে বসার জন্য, সমঝোতায় বসার জন্য। এরপরে তৃতীয় পক্ষের ওই যে শত্রুদের শত্রুরা যে বলে দিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যে আলী আপনার সঙ্গে যুদ্ধ করতে আসতেছে, ওদিকে ওসমানকে হত্যা করার ব্যাপারে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে ফেলেছে এবং আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য চলে আসতেছে। তৃতীয় যে মুনাফিক শ্রেণীর বা বিধর্মীদের যে ষড়যন্ত্র ছিল আবদুল্লাহ বিন সাবা ইহুদি, আবদুল্লাহ বিন সাবা ইহুদির ষড়যন্ত্রে এই কাজ হয়েছে। এরপরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তদন্ত করতে পাঠালেন যে দেখা যাক ঘটনাটা কি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে লোককে পাঠালেন উনি দূরে থেকেই দেখলেন যে হ্যাঁ হযরত আলী দলবল নিয়ে আসতেছেন, যে বলে দিলেন যে হ্যাঁ হ্যাঁ দলবল নিয়ে আসতেছেন। এই কথা শুনে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সৈন্য সামন্ত সাজিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে তাদেরকে পাঠিয়ে দিলেন। এরকম একটা উদ্দেশ্য দুইজনের দুরকম হয়ে গেল, হযরত আলী আসতেছেন সমঝোতায় বসার জন্য, যেহেতু ফেতনার যুগ এই জন্য তার সঙ্গে কিছু সৈন্য সামন্ত নিয়েছেন, কখন কি ঘটে এই জন্য সিকিউরিটির জন্য। শুধু এখানে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর সঙ্গে হঠাৎ দেখা, দেখা হওয়ার পর যুদ্ধই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দল জয়লাভ করতে যাচ্ছিলেন, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দলকে দেখানো হলো তলোয়ারের অগ্রে, তলোয়ারের মাথায় কোরআন বিদ্ধ করে দেখানো হলো যে আমরা কোরআনের ফয়সালা চাই, আমরা আর যুদ্ধ বিগ্রহ করতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে, যেহেতু তার কোনো এরকম বিধ্বংসী চিন্তা ভাবনা ছিল না, এই জন্য উনি কোরআনের কথা শুনে বন্ধ করে দিলেন, যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধ বিরতি হয়ে গেল। এরপরে ওই আবদুল্লাহ বিন সাবা ইহুদির দল এইখানে আবার ষড়যন্ত্র করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল, হযরত আলীর বিরুদ্ধে একদলকে খেপিয়ে দিল এই সৈন্যবাহিনীদের। দেখেছো এটা কি একজন নেতার বৈশিষ্ট্য হতে পারে, যখন তার সৈনিকেরা এরকম বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছে, ওই সময় তাদেরকে আর উৎসাহ দেওয়ার কথা ছিল, সেখানে তাদেরকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে তাদের মন মানসিকতা ভেঙে দিল। এরকম নেতা, এইরকম নেতার পিছনে থাকে কে, একদলকে খেপিয়ে দিয়ে হযরত আলীর বিরুদ্ধে বের করে দিল, সেই দল হয়ে গেল খারিজি, সেই দল হয়ে গেল খারিজি। আর দলকে বলল যে হযরত আলী যা করেছেন ঠিক করেছেন, এদেরকে অতিভক্তি অতিভক্ত করে ফেলল হযরত আলীর জন্য, এরা হয়ে গেল শিয়া। এটা ছিল তৃতীয় পক্ষের শত্রু পক্ষের ষড়যন্ত্রের ফল মাত্র, এটা হযরত আলী মুয়াবিয়ার কোনো পরিকল্পিত যুদ্ধ নয়, এরা তৃতীয় পক্ষের যুদ্ধ সংগঠিত করে দিয়েছে। এরা প্রত্যেকেই স্বপ্নীয়। হযরত মুয়াবিয়া চিন্তা করলেন যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে, কোরআনে তো এই সম্পর্কে এসেছে যদি কেউ বাগাওয়াতি করে, কেউ যদি বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধাচরণ ঠেকাও, কোরআনে এসেছে। ওই অনুযায়ী হযরত মুয়াবিয়া সৈন্য পাঠিয়ে দিলেন, আর হযরত আলী তো গেলেনই স্বপ্নীয়তে সমঝোতায় বসার জন্য, কাজেই উভয়ই তারা কিন্তু দোষমুক্ত, দোষী হল ওই তৃতীয় পক্ষ ষড়যন্ত্রকারীরা, এরাই এই ষড়যন্ত্র করে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এটাই ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এবং আলী মুয়াবিয়া আলীর ভিতরে, মানে যদি আমরা দেখি পার্থক্য, কিন্তু এটা কোনো মত পার্থক্য না, বরং এটা ষড়যন্ত্র তৃতীয় পক্ষের কাফেরদের পক্ষে। এরপর কথা বলেন
পরবর্তী প্রশ্ন, তাকলিদ জামাত বা চিল্লায় যাওয়ার যদি বিধান হয় তাহলে সৌদি আরবের জনগণ গ্রহণ করে কেন?
তাবলিগ জামাত বলতে তো একটা তাবলিগ জামাত থাকতেই হবে দুনিয়াতে, যারা সহি ইসলামকে মানুষের নিকটে প্রচার করবে। আপনারা তো এখন তাবলিগ জামাতে বসে আছেন, এখন আপনারা কিন্তু তাবলিগ জামাতে বসে আছেন, এটাই হল আসলে তাবলিগ। যখন দরকার তখন ওই অনুযায়ী কথা তাদেরকে তুলে ধরা সহি কোরআন এবং হাদিস মোতাবেক, এটা কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কিন্তু এটা আলাদা সিস্টেম বা কোন একটা ইসলামের নির্দিষ্ট দিককে নিয়ে একটা জামাত গঠন করা, এটা হলো কথা, এটা নিয়ে হলো সমস্যা। এবং তার জন্য মূলনীতি নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের সহি হাদিসের কোনো বালাই না করে শুধুমাত্র ফজিলতের একটা দিক দিক টেনে নিয়ে শুধু ওটাই প্রচার করা, এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তবলিগের পরিপন্থী বা আল্লাহ রসুল সাল্লামের তবলিগের সাথে বিরাট মতপার্থক্য করে গেছে, বিরাট তার ভিতরে বিভেদ দেখা যায়। আমাদের তবলিগ করতে হবে, কিন্তু প্রচলিত নিয়মে আমরা ইতিপূর্বে যে কথা বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লামের সংখ্যা ভিত্তিক যে অনুসরণ, সংখ্যা ভিত্তিক অনুসরণ, আল্লাহ রসুল যখন যে সংখ্যায় ইবাদত করেছেন সেই সংখ্যায় আমাদের করতে হবে বা যে কোনো ইসলামী কাজ সম্পাদন করতে হবে, এর বিপরীত আমাদের করা চলবে না। আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, দাওয়াতের জন্য আল্লাহ রসুল কোনো সংখ্যা নির্ধারণ করেননি যে অমুক জায়গায় যেতে হবে এতদিনের জন্য এতদিনের জন্য, বরং যেখানে যেরকম সময় লাগবে ওরকম আপনি কিন্তু নির্দিষ্ট আপনি এই দিন ধার্য করবেন কি এত সংখ্যা ধার্য করবেন এত এত এত, এই দিক দিয়ে হলো একটা মানে বেদাত বলা হয়। আর আরেকটা হলো যে সহি কোরআন এবং হাদিসের প্রচার খুব কমই হয়, বেশিরভাগ ওই দুর্বল, বেশিরভাগ কিস্সা কাহানি, বেশিরভাগ ওই বুজুরগানের দিনের রেফারেন্স, এইগুলো হলো সমস্যা। আসলে তাবলিগ তো ভালো, কিন্তু তাবলিগটা আগে বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছেন বল্লিগু আন্নি ওয়ালাও আয়াত, আমার থেকে যদি তোমরা একটা আয়াতও শিখে নাও তাহলে সেটাই প্রচার করো, একটা হাদিসও যদি পেয়ে যাও সেটাই প্রচার করো। কিন্তু ওটা আমাকে আগে জানতে হবে ওটা আয়াত কিনা, ওটা হাদিস কিনা, এটা জানবেন তো? যদি না জানেন তাহলে প্রচার করবেন না, জেনে প্রচার করাটা খুব সাংঘাতিক ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযাব আলাইয়া ফালা ইয়াকুন লাহু কাযাবা মিনা, যে ব্যক্তি আমার পক্ষ থেকে একটা বানিয়ে কিছু বলে দিল মিথ্যা, সেটা যতই সৎ নিয়ত হোক কিন্তু মিথ্যা আমি বলিনি, সে ব্যক্তি জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে দিল। আমার সব সুন্দর সুন্দর ফজিলতপূর্ণ হাদিস শুনে হয়তো একজন নামাজি হয়ে গেল, ওই ব্যক্তি উপকৃত হলো, কিন্তু আপনি এই যে জাল হাদিস গুলো বললেন যে নিজের জাহান্নামে ঠিকানা বানিয়ে দিলেন, আপনি লাভ কি করলেন, আপনার নিজের লাভ কি হলো? জাল হাদিস গুলো বলে আকৃষ্ট করে একজনকে নামাজি বানিয়ে ফেললেন, ওই ব্যক্তি উপকার হলো, কিন্তু আপনি কি করলেন? আপনি তো সর্বনাশ করলেন নিজের জাহান্নামের ভিতরে নিজের ঠিকানা বানিয়ে নিলেন। কাজেই আমাদের শর্ত হলো এটা যেটুকু, এর জন্য আমার আপনাকে এলেমের সাগর হতে হবে তাও নয়, একটু আপনি জানেন না কেন ওইটুকু সহি কিনা এটা জেনে তারপর প্রচার করবেন। এই জন্য কোরআন শরীফের ভিতরে এই শর্ত এসেছে আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আল্লাহর কাছে বলা হচ্ছে আদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, এরকম একটা আয়াত এসেছে। এরপরে এই যে আগের আয়াতটা তেলাওয়াত করেছি যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বা আমাকে এই উপদেশ দেওয়া হয়েছে যাতে আমি সব জ্ঞানে এবং এলেম বিচক্ষণতার সঙ্গে মানুষকে দাওয়াত দিই আমি এবং আমার যারা অনুসারী সকলেই। এটা হলো কোরআনের নির্দেশ, বিচক্ষণতার সাথে সব জ্ঞানে যেটা জেনে শুনে আপনি খাঁটি বুঝতে পেরেছেন সেটাই প্রচার করবেন কেবলমাত্র, এর বাইরে না জানা কিছু প্রচার করবেন না, নাইলে কিন্তু নিজের সর্বনাশ। এরপরে কি এসেছে
পরবর্তী প্রশ্ন, নামাজের ফরজ নামাজের কোন অত্যাধিক রুকুতে অংশগ্রহণ করিলে ওই রাকাত আদায় হল কি?
ফরজ নামাজে কেউ যদি রুকুতে এসে রুকু পেয়ে যায় তাহলে সেই রাকাত তার আদায় হয়ে গেল, সেই নামাজ সে পেয়ে গেল। যদি শেষের রাকাতের যদি এই রুকু পেয়ে যায় তাহলে নামাজটাই পেয়ে গেল, মানে নামাজের পুরো ফজিলতই সে পেয়ে গেল, জামাতের ফজিলত পেয়ে গেল। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ওই যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এটা যাবে কোথায়? এই হাদিস যেহেতু বোঝা যায় এই রুকু পেয়ে গেলে রাকাত হয়ে যাবে, তাতে বোঝা যায় যে সূরা ফাতিহা তাহলে তেমন প্রয়োজনীয় না। এটা সম্পর্কে উত্তর আমি এর আগেও দিয়েছি, যেটা হলো অবস্থা পরিবর্তনের সাথে সাথে হুকুমও পরিবর্তন হয়ে যায়। তো দুই অবস্থার ক্ষেত্রে দুইটা হাদিস আমাদেরকে পালন করতে হবে, কোনটাকেই বাদ দেওয়া চলবে না। তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা ওই অবস্থায় কেয়াম অবস্থায় যদি এসে আপনি নামাজ পান, কেয়াম অবস্থায় যদি জামাতে ইমামকে পেলেন, ওই সময় যদি সময় পাওয়া সত্ত্বেও আপনি সূরা ফাতিহা না পড়েন তাহলে নামাজ হবে না বা নামাজ ত্রুটিপূর্ণ হবে। কিন্তু রুকু অবস্থায় যদি আসেন তাহলে যেহেতু রুকু কেরাত পড়ার জায়গা না, কাজে আপনার ওই রুকু হয়ে যাবে, হতো না কিন্তু রাসূল বলেছেন হবে এই জন্য হবে। এবং এই ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে রাকাত হলো না রাকাতের সওয়াবটা পেয়ে যাবে, এটাও কথা ভুল। যদি সওয়াব পেত এবং রাকাত পেত না তাহলে ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে কাতারের বাইরে উনি রুকুতে চলে গেছেন আল্লাহ রসুল, এই জন্য রুকু পাবে কি না এই জন্য কাতারের বাইরে থেকে রুকু করে আস্তে আস্তে হেঁটে উনি লাইনে ঢুকেছেন, আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই রুকু অবস্থায় হেঁটে হেঁটে ওই যে যোগ দিয়েছে কাতারে। আল্লাহ রসুল আমাকে পরবর্তীতে বলা হলো এইখান থেকে, কিন্তু আমরা এটাও ইঙ্গিত পাই তাহলে সাহাবীদের ভিতরে এরকম একটা সিস্টেম চালু ছিল যে রুকু পেয়ে গেলে রাকাত পেয়ে যাবে, যার জন্য কষ্ট করে বেচারা রুকুটা ধরতেছে, এখানে একটা পাওয়া হলো। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বর্ণনা করা হলো যে এই ব্যক্তি এই কাজ করেছে আবু বকর, তখন তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাদাকাল্লাহু হিরসান ওয়া লা তু'ত, আল্লাহ তোমাকে তোমার এই যে আগ্রহ জামাত ধরার রাকাত ধরার যে আগ্রহ আল্লাহ তোমার বলে এই আগ্রহটাকে আরো বাড়িয়ে দেখ, আরো বাড়িয়ে দেখ, কিন্তু এরকম আর করবে না। এই কথা বলার পর বললেন যে এরকম আর করবে না, এরকম মানে ওই কাতারের বাইরে আর অনুপতি দাঁড়িয়ে যাবে না, এই সে সুন্দর মতো কাতারে দাঁড়িয়ে না আমার অনুপতি যাবে, ছুটে যাক যাক পরে সম্পূর্ণ করে নিবে, এই কাজ করবে না। যাই হোক, এই হাদিসের ভিতরে আল্লাহ রসুলাম তাকে এই কথাই শুধু বলে ক্ষান্ত হলেন, তাকে এই কথা বললেন না যে তুমি ওই রাকাতটা আবার দোহরিয়ে পড়ো, তাহলে বুঝে যায় যে ওই রাকাত হয়ে গেছে, না হলে যদি না হতো আল্লাহ রসুল অবশ্যই এই জায়গায় তাকে বলে দিতেন তোমার ওই রাকাত হয়নি, তুমি যে এইভাবে করেছো ওই রুকু ধরেছ এই রাকাত তোমার হবে না, যেহেতু আল্লাহ রসুল বলেননি কাজে এই রাকাত হয়ে যাবে এই দলিলের ভিত্তিতে। এরপর আপনারা অবস্থা পরিবর্তনের সাথে হুকুম পরিবর্তন, এরকম বহু উদাহরণ আছে অবস্থা পরিবর্তন। যেমন এখন আপনি জোহরের নামাজ চার রাকাত পড়বেন, সফরে যান দু রাকাত হয়ে যাবে, যুদ্ধের মাঠে এক রাকাত হয়ে যাবে, একই নামাজ, খালি অবস্থা পরিবর্তনের সাথে সাথে কি হয়ে গেল, যুদ্ধে এক রাকাত হয়ে গেল। এরপর ধরেন আপনার হজ ফরজ কিন্তু আপনার টাকা পয়সা নাই, নফল না আপনার অবস্থা, আপনার জন্য জাকাত ফরজ টাকা পয়সা নেই, নফল না আপনার, এরকম অবস্থার সাথে সাথে হুকুমও পরিবর্তন হয়ে যায়। এরপর প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, যেসব ইমামগণ মুক্তাদীদেরকে সূরা ফাতিহা পাঠ করার অনুযোগ দেন না তখন নামাজের কোনো ক্ষতি হবে কি?
যে সমস্ত নামাজে ইমাম সাহেব জিহিরি কেরাত পড়েন অর্থাৎ প্রকাশ্য কেরাতে নামাজ পড়ান যে রাকাতগুলিতে, ওই রাকাতগুলিতে যদি নাও পড়েন শুধু শোনেন তো পড়ার কাজ হয়ে গেল। এর জন্য আপনারা যদি ইমাম সাহেব সময় নাও দেন কোনো অসুবিধা নেই, তবে আপনার শুনতে হবে কেরাত। কোনো ইমাম সাহেব যদি সুযোগ দেন তাহলে পড়ে ফেলবেন, তাহলে অন্তরের পড়া এবং মুখের পড়া উভয়টাই হয়ে গেল। শোনার ক্ষেত্রে শুধু অন্তরের পড়া হলো, কিন্তু যদি সময় দেন ফাতিহার পরে তাহলে আপনার মুখের সাথে অন্তরের পড়াও মিল হয়ে গেল, দুটোই পড়া হয়ে গেল। এই তাহলে ইমাম সাহেব যদি কোনো ইমাম সাহেব যদি সুযোগ না দেন সেরা ফাতিহার পরে তাহলে কোনো অসুবিধা নেই।
পরবর্তী প্রশ্ন, বিতরের নামাজ আদায় পদ্ধতি কি?
বিতরের নামাজের আদায়ের পদ্ধতি, এটা তো বিভিন্ন সংখ্যা হিসেবে পদ্ধতিও পরিবর্তন হবে। যেমন অনেক সংখ্যার বিতর রয়েছে, এক রাকাতও বিতর পড়া যায়, শুধু এক রাকাত, সারা রাতে আপনি এক রাকাত নামাজ পড়িয়ে শেষ করে দিতে পারেন। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোনো এক রাত্রিতে করেছিলেন। আমাদের সমাজে একটা মানে কথা প্রচলিত আছে, এক রাকাত কোনো নামাজ নাই, এটা মূর্খ মানুষের কথা, এটা মূর্খ মানুষের কথা। ফরজ নামাজ এক রাকাতে যেয়ে দাঁড়াতে পারে। যুদ্ধের ক্ষেত্রে মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদের কাছে এর আগে বলেছি, যুদ্ধের যে ছয়টা সিস্টেম আছে তার ভিতরে একটা সিস্টেম হলো এই যে আপনার এক রাকাত নামাজ পড়ে খালাস, সালাম ফিরে আপনি যুদ্ধ করবেন। ফরজ নামাজ একে এসে দাঁড়াতে পারে, নফল তো আছে। আল্লাহ রাসূল মৌখিকভাবে ঘোষণা দিয়েছেন যে ফমান শা আফাল ইউতির বি ওয়াহিদাতিন ফমান শা আফাল ইউতির বি সালাত, যে ব্যক্তি ইচ্ছা এক রাকাত দিয়ে বিতর পড়তে পারে, যে ইচ্ছা তিন রাকাত দিয়ে পড়তে পারে, যে ইচ্ছা পাঁচ রাকাত দিয়ে পড়তে পারে, যে ইচ্ছা সাত রাকাত। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, তাহলে এক রাকাতের তো ঝামেলাই নেই, পাঁচ সাত তারপরে নয় এগারো এগুলো হল নিয়ম, এক সালামে আপনি পড়ে নেবেন সবগুলো নামাজ, বেতের বসা বসি নেই, এক সালামে পড়ে নেবেন। কিংবা সাত নয় এগারো এগুলো যদি হয়, এটার আর একটা সিস্টেম আছে, শেষ রাকাতের পূর্বে তার সঙ্গে বসে তারপরে রাকাত পূর্ণ করে সালাম ফেরাবেন। কিন্তু তিন রাকাতের ক্ষেত্রে তিনটে নিয়ম, একটা হলো ভুল নিষিদ্ধ নিয়ম আর দুটো হলো জায়েজ। নিষিদ্ধ নিয়মটা পরে বলি, জায়েজ নিয়ম হলো তিন রাকাত এক সালামে পড়বেন, এক সালামে পড়বেন, এর ভিতরে কোনো পার্থক্য করা করি নেই তাশাহুদ দিয়ে, তাশাহুদ পড়ার জন্য দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা করেই উঠে যাবেন তৃতীয় রাকাতের জন্য, তাশাহুদের জন্য বসবেন না। এটাই নাসাইর ভিতরে এই হাদিস এসেছে, কারণ ইউতির বিতরাতিন লা ইফসুল বাইনাহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতর যখন পড়তেন এর ভিতরে কোনো পার্থক্য করতেন না, সমভাবে তিন রাকাত একসাথে আড়াই করে দিতেন। এরপরে দ্বিতীয় নিয়ম হলো দুই সালামে আড়াই করা তিন রাকাত, প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরে দিলেন, তৃতীয় রাকাত আলাদা এক সালামে পড়লেন, এরপরে আপনি ইচ্ছা করলে শেষ রাকাতে কুনুত করতে পারেন, হয় রুকুর পূর্বে কিংবা রুকুর পরে, উভয়টাই যায় আছে। তারপরে ভেতরের ক্ষেত্রে কোনো ওয়াজিব না, মুস্তাহাব, আপনি ইচ্ছা করলে করতে পারেন। অধিকাংশ সময় আল্লাহ রাসূল কুনুত করতেন না ভিতরে, ফরজ নামাজে এক মাস ধরে করেছেন সমস্ত রাকাত, সমস্ত নামাজে যোহর আসর মাগরিব ইশা ফজর সবই দি করেছেন। এরপরে কথা হলো যে এই যে দু রাকাত দুই সালামে তিন রাকাত পাঠ করবেন, নামাজ আদায় করবেন বিতর নামাজ, এ সম্পর্কে বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দুই সালামে তিন রাকাত নামাজ আদায় করতেন। এটা কারণ কি? ওই তৃতীয় কারণটা এর ভিতরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বলেছে, হাদিসটা হাসান, ইমাম তাহাবি বর্ণনা করেছেন, ইমাম দারকুতনি এবং বাইহাকি তিনটা হাদিসের কিতাবে এই কথা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তুতির বিসালাতিন তুশাব্বিহু বিল মাগরিব, তোমরা যদি তিন রাকাত বিতিল নামাজ পড়ো তাহলে মাগরিবের মতো করে পড়বে না, মাগরিবের মতো করে পড়বে না। তো ওই যে সিস্টেমটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু করতেন, এটা মাগরিবের নামাজ থেকে দূরে সরার জন্য, যাতে মত না হয়ে যায় যেন দুই সালামে পড়তেন, এই জন্য এইটাই সিস্টেম হলো উত্তম, এটাই সিস্টেম উত্তম। আর তাশাহুদ পড়ে দুই রাকাতে তাশাহুদ পড়ে তারপরে উঠা, এটা হলো নিষিদ্ধ নিয়ম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে নিয়ম, ওই নিয়ম হলো এটা। এখন চিন্তা করে দেখেন আমাদের সারা বাংলাদেশ এই নিষিদ্ধ নিয়মই পালন করে যাচ্ছে, নিষিদ্ধ নিয়মই পালন করে। এরকম তো হাদিস ভিত্তিক যদি আমরা আমল না করার যতক্ষণ পর্যন্ত আগ্রহ না সৃষ্টি করবো ততক্ষণ পর্যন্ত ভুল থাকবে। দেখেন একটা বিরাট ভুলের ওপরে সারা বাংলাদেশের আলেম জাহেল একমত, প্রায় একমত, ধরেন যে 95% কিংবা 98% এই নিষিদ্ধ নিয়ম আমরা করি। সবাই সারা বাংলাদেশের আলেমদেরকে আপনারা লিখে একটা হাদিস আনন্ত দেখি, যেই যে আমরা নিয়ম, যেই নিয়মে আমরা ভিতরের নামাজ পড়ে থাকি তাশাহুদের মাধ্যমে, এরকম একটা নিয়মের উপরে হাদিস দেন, সারা বাংলাদেশের আলেমদের কাছে লেখেন, হাদিস নেই, এই নিষিদ্ধ একটা হাদিস আছে এটি। এখন এটা দিয়ে যদি গোলামিল দিতে চাই যে আমরা তো পার্থক্য করে ফেলি ওই কি বলে কোনকের মাধ্যমে, তারপরে সুরা মিলাই, এগুলো যদি পার্থক্য বলে এগুলো কোনো পার্থক্য না, কোনক পড়ানো মুস্তাহাব, তারপর যদি কোনক পড়ি তাহলে আল্লাহ রাসূল মাগরিবের নামাজও কোনক পড়েছেন, তখন পার্থক্য করবেন কি দিয়ে? মাগরিবের নামাজে যদি এক মাস কোনক করেছেন তো পার্থক্য করবেন কি? বলেন যে শেষ রাকাতে আমরা সুরা মিলাই, কোন তারপরে মাগরিবের নামাজে তো সুরা মিলাই না, এটা তো হলো আমার সুন্নত ব্যাপার, মিলানো মিলানোটা তো সুন্নত, আমি না মিলাই যাব। ইতিপূর্বে আপনি আমি কিন্তু আপনাদের সম্মুখে এ সম্পর্কে বলেছি কি বলি নাই, কেরাত সুরা কেরাতের ব্যাপারে তিনটে নিয়ম আছে, যেগুলো চার রাকাত বিশিষ্ট, প্রথম দু রাকাতে সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলানো, এবং পরের দু রাকাতগুলি বা এক রাকাতে সুরা না মিলিয়ে শুধু সুরা ফাতিহা। দ্বিতীয় এটা হলো প্রসিদ্ধ সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হলো সাফগুলিতেই সুরা মিলিয়ে পড়া, এটাও হাদিসে এসছে। তৃতীয় সিস্টেম হলো সবগুলিতেই সুরা না মিলিয়ে শুধু সুরা ফাতিহা পড়া, এটাও এসেছে। তাহলে তো এই ক্ষেত্রে তাহলে ওই কেরাতের ভিতরে পার্থক্য হয় না, সবগুলো হাদিসে এসেছে, এটা সহিহ হাদিসের ভিতরে।